ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন স্টুডিও থেকে সব শ্রোতাকে স্বাগত জানাচ্ছি, আমি আহসানুল হক। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়াশিংটনে এখন সোমবার দুপুর, বাংলাদেশ এবং ভারতে এখন সোমবার রাত। আজকের অনুষ্ঠানের বিশেষ বিশেষ খবরের মধ্যে থাকছে নিউ ইয়র্কে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মসূচি।
How to save our country from this climate change? How to save our people from this climate change?
ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী।
গুলশানে সন্ধ্যার দিকে তাবেলা সিজার নামে একজন ইতালিয়ান নাগরিক দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন।
কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
আসন্ন শারদোৎসবের সময় জঙ্গি হানার আশঙ্কায় ত্রিপুরা প্রশাসন।
তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্তা নসরিন কুইন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আজ জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেন। তিনি যুদ্ধ ও সংঘাত বর্জন করে সারা পৃথিবীতে সংঘাত নিরসনের লক্ষ্যে নতুন কূটনৈতিক প্রচেষ্টা চালানোর আহ্বান জানান। আমেরিকান নেতা জাতিসংঘের সাধারণ পরিষদে বলেন, আমরা যদি সহযোগিতা করে কাজ না করতে পারি, আমরা সবাই তার ফলাফল ভোগ করব। আমরা সবাই আরও বলিষ্ঠ হব যখন আমরা একসঙ্গে কাজ করব। মিস্টার ওবামা মধ্যপ্রাচ্যে ইসলামিক স্টেট বিদ্রোহীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযানে আমেরিকার সামরিক শক্তি ব্যবহারের পক্ষে যুক্তি দেন। তিনি বলেন, ইসলামিক স্টেট কখনোই কোথাও নিরাপদ আশ্রয় স্থান পাবে না। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি আজ সোমবার নিউ ইয়র্কের উদ্দেশ্যে তেহরান ত্যাগ করছেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনের বৈঠকগুলোতে যোগ দেওয়ার জন্য তিনি নিউ ইয়র্কে সফরের সময় কমিয়ে দিয়েছেন। মক্কা শরীফে হজ পালনের সময় যে ইরানিরা নিহত হন তাদের স্মরণে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তিনি নিউ ইয়র্কের সফরের সময় সংক্ষিপ্ত করেন। গত সপ্তাহে সৌদি আরবের মক্কা শরীফের বাইরে যে 769 জন প্রাণ হারান তাদের মধ্যে 169 জন ছিলেন ইরানি। এখনও 300 ইরানি নিখোঁজ। রুহানি তার কিছু বৈঠক বাতিল করেন। মিনায় পদদলিত হয়ে 18 জন বাংলাদেশি নিহত হয়েছেন। আরও জানাচ্ছেন মতিউর রহমান চৌধুরী ঢাকা থেকে তার রিপোর্টে।
40 বছর বয়স্ক তাবেলা নেদারল্যান্ডস ভিত্তিক ICCO নামক একটি NGO-র বাংলাদেশ প্রজেক্ট ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। জগিং করে বাড়ি ফেরার পথে গুলশানের 99 রুটে দুইজন গুরুবৃত্ত তার উপর গুলি চালায়। বুকের বাম পাজরে 3টি গুলি লাগে। একজন পথচারী তাকে হাসপাতালে নিয়ে যায়। এই মুহূর্তে তার লাশ গুলশানের ইউনাইটেড হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শুরুতে মার্কিন নাগরিক নিহত হয়েছেন এই মর্মে খবর উঠেছিল। মার্কিন দূতাবাসের দুজন কর্মকর্তা তাৎক্ষণিকভাবে হাসপাতালে পৌঁছেছিলেন। ওদিকে ওই ঘটনার দায় কেউ স্বীকার করেনি, কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। বাংলাদেশে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের সতর্ক থাকার বার্তা দিয়েছে ব্রিটেন সরকার। ব্রিটিশ সরকারের gov.uk ওয়েবসাইটে বাংলাদেশ সফরের পরামর্শ সেকশনে বলা হয়েছে, 2015 সালের সেপ্টেম্বরের শেষ নাগাদ প্রাপ্ত বিশ্বাসযোগ্য তথ্য অনুযায়ী সন্ত্রাসীরা বাংলাদেশের পশ্চিমা স্বার্থের উপর হামলা পরিকল্পনা করে থাকতে পারে। পশ্চিমারা সমাবেত হতে পারে এমন সব অনুষ্ঠানে যোগ দেওয়া থেকে ইউকে কর্মকর্তাদের বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। উদাহরণস্বরূপ হোটেল বা কনফারেন্স সেন্টারগুলিতে বলা হয়েছে, সন্ত্রাসবাদ নিয়ে বাংলাদেশের সাধারণ ঝুঁকি রয়েছে, হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। বিদেশি নাগরিকদের যাতায়াত আছে এমন স্থানগুলোতে এসব হামলা নজিরবিহীন হতে পারে। বাংলাদেশ সফরে পরামর্শ সেকশনের সন্ত্রাসবাদ নিয়ে এসব কথা বলা হয়। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এতক্ষণ শুনছিলেন ঢাকার গুলশানে এক ইটালিয়ান নাগরিক দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন সে খবর। এদিকে বাংলাদেশে থাকা যুক্তরাজ্যের নাগরিকদের সতর্ক থাকা পরামর্শ দিয়েছে যুক্তরাজ্য সরকার। মিনায় পদদলিত হয়ে 18 জন বাংলাদেশি নিহত হয়েছেন। আরও শোনাচ্ছেন মতিউর রহমান চৌধুরী তার রিপোর্টে।
মিনায় পদদলিত হয়ে 18 জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন 90 জন। হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট ইব্রাহিম বাহার এর তথ্য নিশ্চিত করেছেন। শীর্ষ এক সৌদি কর্মকর্তা ব্যাখ্যা করে বলেছেন, 1100 মৃত ব্যক্তির যে ছবি প্রকাশ করা হয়েছে তাদের সবার মৃত্যু মিনায় পদদলনের ঘটনায় হয়েছে তা সত্য নয়। এদের অনেকে হিট স্ট্রোক করে বা অন্যান্য স্বাভাবিক কারণে মৃত্যুবরণ করেছেন। গুরুতর আহত হজযাত্রীরা জেদ্দা ও তায়েফের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত হজযাত্রীদের কাছে কোনো পরিচয়পত্র না থাকায় তাদের নাম ও জাতীয়তা নিশ্চিত করতে পারছেন না হাসপাতাল কর্তৃপক্ষ। ওদিকে ঢাকায় হজযাত্রীরা দেশে ফিরতে শুরু করেছেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
ত্রিপুরা প্রশাসন আসন্ন শারদ উৎসবের সময় জঙ্গি হামলার আশঙ্কা করছে। এর আগে দুর্গাপূজার সময় জঙ্গি হামলায় অনেকে আহত হয়েছিলেন। সংবাদদাতা পরম আশিস ঘোষ রায়ের প্রতিবেদন।
আসন্ন শারদ উৎসবে ত্রিপুরায় ফের বড় ধরনের ধারাবাহিক বিস্ফোরণের পরিকল্পনা করেছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব ত্রিপুরা NLFT। তিনজন NLFT জঙ্গিকে গ্রেপ্তারের পর চাঞ্চল্যকরী তথ্য সামনে এসেছে বলে দাবি করছে ত্রিপুরা পুলিশ প্রশাসন। এর আগেও ত্রিপুরাতে দুর্গাপূজার আগে ধারাবাহিক বিস্ফোরণে আহত হয়েছিলেন শতাধিক মানুষ। ধৃত জঙ্গিদের বেশ কয়েকজন সরকারি আধিকারিকের যোগাযোগ পাওয়া গেছে বলেও পুলিশ প্রশাসনের দাবি। জিজ্ঞাসাবাদের সূত্রে পুলিশ আরো দুই জঙ্গির নাম জানতেও পেরেছে। তারা হলো মান্দাইয়ের কাজল দেববর্মা ও সিদাইয়ের সুব্রত দেববর্মা। এই ষড়যন্ত্রের সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল রাজ্য প্রশাসনের বিভিন্ন দপ্তরের গুরুত্বপূর্ণ পদে কর্মরত বেশ কয়েকজন পদস্থ কর্মকর্তাও এই ষড়যন্ত্রে যুক্ত রয়েছে। গোয়েন্দাদের পক্ষ থেকে পশ্চিম থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে। এই মামলায় চারজন পদস্থ কর্মকর্তার নামও রয়েছে। জানা যাচ্ছে ইন্টারনেটের উপর নজরদারি চালিয়েই পুলিশ তাদের যোগসাজশ সম্পর্কে নিশ্চিত হতে পেরেছে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
অস্ট্রেলীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসছে, আর সে সফরের সময় দলটিকে সর্বোচ্চ নিরাপত্তা দেবার আশ্বাস দিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। তবে অস্ট্রেলিয়ান রাষ্ট্রদূত বোর্ড জানিয়েছেন সিদ্ধান্ত নেবে তাঁর দেশের সরকার এবং ক্রিকেট বোর্ড। ঢাকা থেকে আমির খসরুর প্রতিবেদন।
জঙ্গি তৎপরতার আশঙ্কায় অস্ট্রেলীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর স্থগিত করার প্রেক্ষাপটে সোমবার ঢাকাস্থ অস্ট্রেলীয় রাষ্ট্রদূত এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রধান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে বৈঠক করেছেন। বৈঠকে অস্ট্রেলীয় ক্রিকেট দলকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠকে অস্ট্রেলীয় রাষ্ট্রদূত ডেট উইলকক জানিয়েছেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে বিষয়গুলো জানানো হয়েছে তা তার সরকার এবং অস্ট্রেলীয় ক্রিকেটকে জানানো হবে, তারাই সিদ্ধান্ত নেবেন। বৈঠকে উপস্থিত বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন
ক্রিকেট অস্ট্রেলিয়া এবং গভর্নমেন্টের কাছে ওখান থেকে সিদ্ধান্তটা আসলে আসবে, এখানে ওনারা কেউ এই সিদ্ধান্ত দিতে পারবেন না।
এদিকে বিরোধী দল বিএনপি এক সংবাদ ব্রিফিং এ অস্ট্রেলীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর স্থগিত করায় উদ্বেগ প্রকাশ করে বলেছে সরকারের নানা পর্যায়ে থেকে এতদিন জঙ্গিবাদ নিয়ে যে প্রপাগান্ডা চালানো হয়েছে এ কারণেই বহির্বিশ্বে আস্থাহীনতার সৃষ্টি হয়েছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারতের দিল্লি থেকে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো পর্যন্ত সরাসরি বিমান চালাবে এয়ার ইন্ডিয়া। কলকাতা থেকে সংবাদদাতা গৌতম গুপ্তের প্রতিবেদন।
এতদিন মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও শিকাগো সহ তিনটি শহর থেকে ভারত থেকে সরাসরি বিমান পরিষেবা চালিয়ে আসছিল ভারত সরকারের অধীনস্থ বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। ওই তিন শহরের সঙ্গে এবার যোগ হতে চলেছে সান ফ্রান্সিসকো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকা সফরে গিয়ে রবিবার যখন সিলিকন ভ্যালি মাতাচ্ছেন ঠিক তখনই দিল্লিতে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ ঘোষণা করলেন এই নতুন উড়ানটির খবর। ঠিক দু মাস পরে 2 ডিসেম্বর থেকে সপ্তাহে 3 বার করে এই উড়ানটির সূচনা হবে। বুধ, শুক্র ও রবিবার পাওয়া যাবে নতুন উড়ানটি। অন্য তিনটি উড়ান অবশ্য দৈনিক। সিলিকন ভ্যালিতে কাজ করেন বহু ভারতীয়, তাদের পক্ষে খুবই কাজে আসবে দিল্লি সান ফ্রান্সিসকোর এই উড়ান। দিল্লি থেকে আবার অল্প সময়ের মধ্যেই যাত্রীদের উড়ান মিলবে দেশের 9টি শহরে যাতায়াতের জন্য। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
তালেবান বিদ্রোহীরা বলেছে তারা আফগানিস্তানের উত্তরাঞ্চলের কুন্দুজ শহরের কিছুটা অংশ দখল করেছে। তার আগে তারা বেশ কয়েকটি দিক থেকে সূর্যোদয়ের আগে সমন্বিত আক্রমণ চালায়। স্থানীয় বার্তা মাধ্যমে বলা হয় চরমপন্থীরা প্রাদেশিক সংসদ ভবন, 200 রোগীর একটি হাসপাতাল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ভবন দখল করেছে। আফগান টেলিভিশনে খবর দেওয়া হয়েছে যে পুলিশ সদর কার্যালয়ের এবং প্রাদেশিক গভর্নরের দপ্তরের চতুর্দিকে লড়াই হয়। আজ সোমবার রয়্যাল ডাচ শেল কোম্পানি বলেছে যে তারা আপাতত যুক্তরাষ্ট্রের আলাস্কা রাজ্যের উপকূলে সুমেরু জলসীমায় তেল উত্তোলন করা বন্ধ রাখবে। ইয়েমেনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে এক বিয়ের অনুষ্ঠানে এক বিমান হামলায় অন্তত 27 জন নিহত হয়। নিহতদের অধিকাংশই ছিল নারী ও শিশু। বিশ্ব সংবাদ আপাতত শেষ হলো।
শ্রোতারা ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে। শ্রোতারা, অনেকেই হয়তো জানেন জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ পুরস্কার পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রবিবার নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি ইউএনইপির নির্বাহী পরিচালক প্রধানমন্ত্রীর হাতে পুরস্কার তুলে দিয়েছেন। গতকাল টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা সম্মেলনে সমাপনী অনুষ্ঠানে তিনি ভাষণ দিয়েছেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আয়োজনে দুপুরে প্রবাসী বাংলাদেশীদের একটি নাগরিক সম্বর্ধনায়ও তিনি অংশ নেন। নিউ ইয়র্কে এই মুহূর্তে রয়েছেন আমাদের সহকর্মী সেলিম হোসেন, তিনি আরো বিস্তারিত জানাচ্ছেন এ সম্পর্কে। সেলিম, আশা করি আপনি শুনতে পাচ্ছেন আমাকে।
জি জি, আমি শুনতে পাচ্ছি।
যেমনটা বলছিলাম যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ পুরস্কার পেয়েছেন, গতকাল তার হাতে সেই পুরস্কার তুলে দেওয়া হয়। শেখ হাসিনা সে সময় যে বক্তব্য রাখেন, কি বলেন তিনি সেখানে?
আসলে গতকাল শেখ হাসিনা মূলত তিনটি বড় বড় অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। তার ভেতরে সবচেয়ে বড় অনুষ্ঠান ছিল পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ পুরস্কার। পাঁচজনের সঙ্গে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও পেয়েছেন পুরস্কারটি। এবং পুরস্কার পাওয়ার পরে শেখ হাসিনা ব্যাখ্যা করেছেন বাংলাদেশ কি কারণে পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব কিভাবে মোকাবেলা করে এই পুরস্কার পেয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের কিছু অংশ আমরা শুনতে পারি।
So we are started by our own resources, own ideas, how to save our country from this climate change, how to save our people from this climate change. So we have taken our own steps.
জি আসাদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাখ্যা করছিলেন কি কারণে পুরস্কারটি বাংলাদেশকে দেয়া হলো, প্রধানমন্ত্রীকে দেওয়া হলো। আর জলবায়ু পরিবর্তনের নির্মম শিকার বাংলাদেশের মানুষ প্রাকৃতিক দুর্যোগের তিক্ত অভিজ্ঞতা যেমন রয়েছে, তেমনি সাহসিকতার সঙ্গে বাংলাদেশের মানুষ সেগুলো মোকাবেলা করছে, একথাও প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন তার বক্তৃতায়। তিনি বাংলাদেশের মানুষের সহযোগিতা পাওয়ার জন্য পরিবেশ রক্ষায় এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় এই পুরস্কারের দাবিদার হিসেবে বাংলাদেশের মানুষকেও অন্তর্ভুক্ত করেছেন, যেমনটি তিনি তার বক্তৃতায় বলছিলেন। আমরা তার বক্তৃতার আরো একটু অংশ শুনতে পারি।
I accept this award and I dedicate this award to my people of Bangladesh, the Bengali people. I am dedicating to them.
হ্যাঁ সেলিম, এইমাত্র যেমনটি শুনলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এই পুরস্কার প্রাপ্তির পর সেটি উৎসর্গ করলেন বাংলাদেশের মানুষের জন্য। তো আজকেও তো বিভিন্ন জায়গায় তার বিভিন্ন রকম কার্যসূচি রয়েছে।
আজকের কার্যসূচির আগে আরেকটি বিষয় উল্লেখ করা প্রয়োজন। গতকাল রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পুরস্কারটি পেয়েছিলেন, এই পুরস্কার যারা দিয়েছেন তাদের কথা, ইউএনইপি এর নির্বাহী পরিচালক অ্যাসিম স্টেইনার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পুরস্কারটি দিয়েছিলেন। এবং সে সময় তিনি বলেছিলেন যে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় নীতি গ্রহণ এবং প্রচারকারী হিসেবে শেখ হাসিনা একজন উদাহরণ, এই কথা তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন। আর বাংলাদেশের পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রীর উদ্যোগ কিভাবে হয়েছিল সে বিষয়ে একটি প্রামাণ্য চিত্র ওই অনুষ্ঠানে দেখানো হয়েছিল। বিশ্বের পাঁচজন ব্যক্তিকে এই পুরস্কার দেয়া হয়েছে। আসাদ, এর আগে আরো একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, সে বিষয়ে কিছু জানতে শুনতে চান?
হ্যাঁ নিশ্চয়ই, যে নাগরিক সম্বর্ধনা তিনি গতকাল গিয়েছিলেন সে সম্পর্কে।
নাগরিক সম্বর্ধনার আগে ছোট্ট করে একটু বলতে চাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমডিজি উন্নয়ন, যেটি সহস্রাব্দ লক্ষ্যমাত্রা উন্নয়ন বিষয়ক একটি বড় সেশনে অংশগ্রহণ করেছিলেন, এবং সেখানেও বাংলাদেশের এমডিজি উন্নয়নে বাংলাদেশের যে প্রয়াস সে ব্যাপারে কথা বলেছেন। টেকসই উন্নয়নের লক্ষ্য বাস্তবায়নে অর্থ, প্রযুক্তি ও ঋণ সহায়তার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে সব ধরনের বৈষম্য দূর করতে সদস্য দেশগুলোকে একযোগে কাজ করবার আহ্বান জানিয়েছেন সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। আর নাগরিক সম্বর্ধনার বিষয়ে আমি ছোট্ট করে বলি, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগেই নেওয়া হয়েছিল নাগরিক সম্বর্ধনা, যেখানে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে 2021 সাল নাগাদ মধ্যমায়ের বাংলাদেশ এবং 2041 সাল নাগাদ উন্নত বাংলাদেশ গড়তে সকলের সহযোগিতা কামনা করেছেন ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। সেই অনুষ্ঠানের বক্তব্যের কিছু অংশ আমরা শুনতে পারি এখন।
হ্যাঁ, আমরা শুনলাম নাগরিক সম্বর্ধনায় শেখ হাসিনার বক্তব্য শুনলাম। তো আজকে শেখ হাসিনা কি করছেন?
আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এবং জাতিসংঘের মহাসচিব বান কি মুনের সঙ্গে শান্তি পিস প্রিজারভেশন বিষয়ক একটি সেমিনারে একটি কর্মসূচিতে অংশ নেবেন। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কো-চেয়ারের দায়িত্ব পালন করবেন।
সেলিম, আরেকটি বিষয় বলতে চাই। এই মুহূর্তে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তিনি নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিচ্ছেন।
জি জি, তিনি জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিচ্ছেন এবং ভিতরে আমি জানি না কি বিষয়ে ভাষণ দিচ্ছেন, তবে তার বাইরে
না বিষয় সম্পর্কে একটু বলি যে রাশিয়ার সাথে যে যুক্তরাষ্ট্রের যে একটা টানাপোড়েন চলছে গত বেশ কিছুদিন ধরেই, এবং তার একটি উৎস হচ্ছে সিরিয়া। বর্তমানে সিরিয়াতে রাশিয়ার যেই সম্পৃক্ততা, সিরিয়া সংকটে এবং তার আগে ইউক্রেনের সাথে রাশিয়ার যে সংকট, এইসব প্রেক্ষাপটে প্রেসিডেন্ট পুতিন তার বক্তব্য তুলে ধরছেন যে কেন রাশিয়া এই সব দেশের ব্যাপারে নাক গলাচ্ছে। তো আপনি এ সম্পর্কে, প্রেসিডেন্ট পুতিন সম্পর্কে
জি একটু বলি। আমরা এখন ঠিক জাতিসংঘ ভবনের সামনে দাঁড়িয়ে আছি, যেখানে 47 স্টেট, এখানে অনেক লোক জড়ো হয়েছে, বিভিন্ন রকম পতাকা বহন করছে এবং স্লোগান দিচ্ছে। ওরা ইংরেজিতে দিচ্ছে না, বিভিন্ন ভাষায় স্লোগানের শব্দ শুনতে পাচ্ছি। আমি জানি না, হয়তো ভ্লাদিমির পুতিনের মনে হচ্ছে যেন একটা বিক্ষোভ, মনে হচ্ছে যেন একটা প্রতিবাদ এই সমাবেশটি। ঠিক কি বিষয়ে হচ্ছে একদম স্পষ্ট শুনতে পাচ্ছি না।
অর্থাৎ তারা প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন?
হতে পারে, এটা তো আমি বুঝতে পারছি না, যেহেতু এই জন্য পরিষ্কার করে বলতে পারছি না।
সেলিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে।
কথা বলছিলাম নিউ ইয়র্কে সহকর্মী সেলিম হোসেনের সাথে।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবারে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র প্রশাসনের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে।
যুক্তরাষ্ট্র প্রতিবছর অবৈধ মাদক ব্যবসার প্রতিরোধের প্রয়াসে আন্তর্জাতিক মাদক ব্যবসায় ভূমিকা রাখছে এবং যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হতে পারে এমন সব দেশের তালিকা প্রস্তুত করে থাকে। যেসব দেশ নার্কোটিক্স দমনে বা অন্যান্য মাদক বিরোধী তৎপরতা সংক্রান্ত আন্তর্জাতিক বিধিনিষেধ পালনে ব্যর্থ হয়, তাদের জন্য যুক্তরাষ্ট্রের দেয়া অর্থ সাহায্য কমিয়ে দেওয়া হয়। তবে এসব মাদক বিরোধী প্রয়াসে অব্যাহত সহযোগিতা পাওয়ার লক্ষ্যে প্রেসিডেন্ট ওইসব দেশগুলোর ওপর থেকে দণ্ডাদেশ রহিত করতে পারেন। প্রধান মাদক প্রস্তুতকারী এবং মাদক পাচারের সর্বসাম্প্রতিক তালিকায় 22টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিভিন্ন দেশের মাদক বিরোধী তৎপরতা সত্ত্বেও যেসব ভৌগোলিক, বাণিজ্যিক এবং অর্থনৈতিক কারণে এসব দেশ অবৈধ মাদক তৎপরতা এবং দেশগুলোর মাধ্যমে যাতায়াতের সুবিধা প্রদান করে, তাদের মধ্যে রয়েছে লাওস থেকে শুরু করে আফগানিস্তান, হাইতি এবং কম্বোডিয়ার মতো দেশ যাদের তালিকাভুক্ত করা হয়েছে। তিনটি দেশের মধ্যে অন্যতম দেশ বার্মা যদিও নার্কোটিক্স বিরোধী আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পালনে বা যুক্তরাষ্ট্রের নেয়া অবৈধ মাদক পাচার তৎপরতায় সহযোগিতা প্রদানে ব্যর্থ হয়েছে, তবুও এসব সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বার্মার বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা আরোপিত হবে না, কারণ যুক্তরাষ্ট্র সরকার সেদেশে মানবাধিকার, উন্নয়ন এবং গণতন্ত্রের মতো জাতীয় স্বার্থ রক্ষার কর্মসূচিতে সহযোগিতা প্রদানের জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।
অবৈধ ওপিয়ামের চাষাবাদ ছাড়াও বার্মা বর্তমানে মেথামফেটামাইন নামক মাদকের সর্ববৃহৎ প্রস্তুতকারী দেশ, যার সিংহভাগ তারা থাইল্যান্ডের কাছে রপ্তানি করে থাকে। এই মাদক ব্যবহারকারীদের উপর ধ্বংসাত্মক প্রভাব ফেলতে পারে। চীন ও দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশগুলোতেও অব্যাহতভাবে এই মাদকের নেতিবাচক প্রভাব বিদ্যমান। এমনকি বার্মাতেও এই অবৈধ মাদক ব্যবহারকারীদের সংখ্যা বাড়ছে, যা কিনা এশিয়ায় অন্যতম নিকৃষ্ট বলে বলা হয়েছে। যুক্তরাষ্ট্র সরকার নার্কোটিক মাদক ব্যবসায় বার্মার পদক্ষেপ নেবার ব্যাপারে অবগত আছে। বার্মার বিভিন্ন অঞ্চলে এখন ওপিয়ামের চাষাবাদ কমতে শুরু করেছে এবং সেখানকার আইন প্রয়োগকারী সংস্থাসমূহ লুকোনো প্রধান প্রধান আস্তানাগুলোকে ধ্বংস করে দিয়েছে। দুটি দেশের বৃহত্তর স্বার্থে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমেই এই সমস্যার সমাধান হতে পারে।
শুনছিলেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র প্রশাসনের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে।
Welcome to English in a minute.
না, ঠিক এক মিনিটে নয়, মাত্র কয়েক মিনিটে ইংরেজি শেখার এই আয়োজনে আপনাদের স্বাগতম।
আর এই অনুষ্ঠান রেডিওতে শুনবেন, ওয়েবসাইটে দেখবেন প্রতি মঙ্গলবার।
শ্রোতাদের এখানে মনে করিয়ে দিচ্ছি যে আমাদের ভয়েস অব আমেরিকা বাংলার টেলিভিশন অনুষ্ঠানও আপনারা দেখতে পারেন। বাংলাদেশে প্রতি শুক্রবার রাত 11:20 এনটিভিতে হ্যালো আমেরিকা এই অনুষ্ঠানটি প্রতি শুক্রবার রাতে প্রচারিত হয়, আর এটিএন বাংলায় সন্ধ্যা 6:30 প্রতি শুক্রবার সরাসরি আমেরিকা অনুষ্ঠানটি প্রচারিত হয়। আশা করি আমাদের শ্রোতারা আমাদের টেলিভিশন অনুষ্ঠানও দেখবেন। অনুষ্ঠানের এ পর্যায়ে চিঠিপত্রের জবাব দিচ্ছেন রোকেয়া হায়দার।
মিতালির আসর থেকে শ্রোতাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। অনেক শ্রোতাই আমাদের কাছে চিঠি লিখেছেন এবং ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। দেরিতে হলেও ঈদ মুবারক বলছি, খুব একটা দেরি হয়নি। যাই হোক, এর পরে চিঠি এসেছে, সঞ্জীব বিশ্বাস লিখেছেন কলকাতা থেকে। তিনি লিখছেন যে কলকাতায় মাঝে মধ্যে ভালো সিগন্যাল পাওয়া যায়, আবার মাঝে মধ্যে পাওয়া যায় না। সেটা তো আমরা সবাই শুনছি, সম্প্রতি কলকাতা সফরের সময় অনেক শ্রোতাই সেই অভিযোগ করেছেন। আমরা চেষ্টা করছি আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে এই সম্পর্কে কি করা যায়, কিভাবে আরও উন্নত মান যাতে করা যায়, যাতে শ্রোতারা শুনতে পারেন অনুষ্ঠান, সেটার ব্যবস্থা করা। আপনি একজন ছাত্র, আপনি লিখেছেন যে আপনার ডিএক্সিং এবং খেলাধুলা এটাই আপনার হবি। যাই হোক, এটা খুব ভালো এবং আমাদের অনুষ্ঠান শুনছেন, সেটা শুনে ভালো লাগলো। আশা করি আগামীতে অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত লিখবেন কোনটা কেমন লাগে। এ কে এম রফিকুল ইসলাম লিখেছেন জামালপুর বাংলাদেশ থেকে। আপনি লিখেছেন যে একই, যে 190 মিটার ব্যান্ডে ভালো শোনা যাচ্ছে না, তাই শ্রোতাদের কথা মাথায় রেখে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। হ্যাঁ ভাই, গুরুত্ব সহকারেই বিবেচনা করা হয়েছে। আর গত সপ্তাহের হ্যালো ওয়াশিংটনে বাংলাদেশের প্রসঙ্গ নিয়ে, যেসব বাংলাদেশ ভারতের প্রসঙ্গ নিয়ে যে আলোচনা হয়েছে, সেটা ভালো লেগেছে জেনে আমরা, আমাদেরও ভালো লাগছে, ধন্যবাদ। অশোক সরকার রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে লিখছেন এবং লিখছেন যে আপনারা বেশ কিছুদিন দেশের বিভিন্ন প্রান্তে শ্রোতা সম্মেলন করছেন, তো আপনি লিখেছেন যে আপনি রাজশাহী শ্রোতা, রাজশাহীতে কি শ্রোতা সম্মেলন করার কোনো ইচ্ছা আছে? হ্যাঁ, অবশ্যই আছে। ভবিষ্যতে যদি আমাদের মধ্যে থেকে কেউ যান রাজশাহীতে, তাহলে অবশ্যই আমরা সেখানে শ্রোতার সম্মেলন করার চেষ্টা করব, কারণ রাজশাহীতে আমাদের অনেক শ্রোতাই আছেন, আমরা যেমন জানি, যেমন আপনিই রয়েছেন। আর অনুষ্ঠান FM-এ প্রচার করার অনুরোধ জানিয়েছেন, সেটা চেষ্টা করা হচ্ছে। FM-এ একমাত্র রেডিও টুডেতে সকালে এবং রাতে আমাদের আন্তর্জাতিক খবর ভয়েস অফ আমেরিকা থেকে প্রচার করা হয় দুবার। মোহাম্মদ মিজানুর রহমান, সূচনা সমাজ কল্যাণ সংঘ, মসিপুর, শাহজাদপুর, সিরাজগঞ্জ থেকে লিখছেন। আপনি লিখেছেন যে অনুষ্ঠান ভালো লাগে এবং ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তপন দেব লাহিড়ি, যিনি বারবারই আমাদের চিঠি লেখেন, অনেক চিঠি লেখেন, বরেন্দ্রপাড়ার রাজপুর কলকাতা থেকে, 1, 2, 3, 5, সাতটি পোস্টকার্ড আমাদের হাতে এসেছে আপনার, আর আমাদের অনুষ্ঠান শুনছেন, ভালো লাগছে, আর ইংরেজি গানের অনুষ্ঠান প্রচার করতে বলেছেন। দেখা যাক আগামীতে, আমাদের এই স্বল্প সময়ের মধ্যে তো, তাও যদি সপ্তাহে একদিন পারি তাহলে কোনো এক সময় ইংরেজি গান সাপ্তাহিক একটি অনুষ্ঠান প্রচার চেষ্টা করব। তপন কুমার সরকার, কেয়ার অফ রুনা ব্যানার্জি, আপনি লিখেছেন হাসনাবাদ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা থেকে। আপনি লিখছেন যে আপনাদের বিজ্ঞান অনুষ্ঠান খুব ভালো শোনা যায়, তবে পুনরায় যে আপনারা প্রচার করছেন, পুনঃপ্রচার করছেন, সেটা ভালো লাগছে না। সেজন্য আমরা দুঃখিত, আমরা নিজেরাও পছন্দ করছি না, কিন্তু কর্তৃপক্ষের সিদ্ধান্ত, কী আর করা। সবাইকে চিঠি লেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকুন। মিতালি রাশোর এ পর্যন্তই।
অনুষ্ঠানের এ পর্যায়ে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ পড়ছেন শেগুফতা নাসরিন কুইন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেন। তিনি যুদ্ধ সংঘাত বর্জন করে সারা পৃথিবীতে সংঘাত নিরসনের লক্ষ্যে নতুন কূটনৈতিক প্রচেষ্টা চালানোর আহ্বান জানান। আমেরিকান নেতা জাতিসংঘের সাধারণ পরিষদে বলেন, আমরা যদি সহযোগিতা করে কাজ না করতে পারি, আমরা সবাই তার ফলাফল ভোগ করব। আমরা সবাই আরও বলিষ্ঠ হব যখন আমরা একসঙ্গে কাজ করব। মিস্টার ওবামা মধ্যপ্রাচ্যে ইসলামিক স্টেট বিদ্রোহীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযানে আমেরিকার সামরিক শক্তি ব্যবহারের পক্ষে যুক্তি দেন। তিনি বলেন, ইসলামিক স্টেট কখনোই কোথাও নিরাপদ আশ্রয় স্থান পাবে না। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি আজ সোমবার নিউ ইয়র্কের উদ্দেশ্যে তেহরান ত্যাগ করেছেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনের বৈঠকগুলোতে যোগ দেওয়ার জন্য তিনি নিউ ইয়র্কে সফরের সময় কমিয়ে দেন। মক্কা শরীফে হজ পালনের সময় যে ইরানিরা নিহত হন তাদের স্মরণে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তিনি নিউ ইয়র্কের সফরের সময় সংক্ষিপ্ত করেন। গত সপ্তাহে সৌদি আরবের মক্কা শরীফের বাইরে যে 769 জন প্রাণ হারান তাদের মধ্যে 170 জন ছিলেন ইরানি, এখনও 300 ইরানি নিখোঁজ। তালেবান বিদ্রোহীরা বলেছে তারা আফগানিস্তানের উত্তরাঞ্চলের কুন্দুজ শহরের কিছুটা অংশ দখল করেছে। তার আগে তারা বেশ কয়েকটি দিক থেকে সূর্যোদয়ের আগে সমন্বিত আক্রমণ চালায়। স্থানীয় বার্তা মাধ্যমে বলা হয়, চরমপন্থীরা প্রাদেশিক সংসদ ভবন, 200 রোগীর একটি হাসপাতাল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ভবন দখল করে। আফগান টেলিভিশনে খবর দেওয়া হয়েছে যে পুলিশ সদর কার্যালয়ের এবং প্রাদেশিক গভর্নরের দপ্তরের চতুর্দিকে লড়াই হয়। আরও খবর দেওয়া হয়েছে যে চরমপন্থীরা শহরের জেলখানা দখল করেছে এবং বন্দীদের মুক্তি দিয়েছে। আজ সোমবার রয়্যাল ডাচ শেল কোম্পানি বলেছে যে তারা আপাতত যুক্তরাষ্ট্রের আলাস্কা রাজ্যের উপকূলে সুমেরু জলসীমায় তেল উত্তোলন করা বন্ধ রাখবে। ওই কোম্পানি এক বিবৃতিতে বলা হয়, ব্যারো শহরের 240 কিলোমিটার দূরে চুকচি সাগরে এক কূপে তেল ও গ্যাসের ইঙ্গিত পাওয়া গেছে, কিন্তু কাজ চালিয়ে যাওয়ার মতো তা যথেষ্ট নমুনা নয়। 2000 মিটারের কূপটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের কারণ হিসেবে তারা উচ্চ ব্যয় ও কেন্দ্রীয় সরকারের পরিবর্তনশীল বিধিনিষেধের উদ্ধৃতি দেয়। আনুমানিক হিসেব অনুযায়ী সুমেরি অঞ্চলে বিশ্বের 20% তেল ও গ্যাস আছে যা এখনও উত্তোলন করা হয়নি। ইয়েমেনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে এক বিয়ের অনুষ্ঠানে এক বিমান হামলায় অন্তত 27 জন নিহত হয়। নিহতদের অধিকাংশই ছিল নারী ও শিশু। ইয়েমেনি নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন, সোমবার সৌদি নেতৃত্বে কোয়ালিশন ওই দুটি বিমান হামলা চালানো হয় লোহিত সাগরের আলমোখা বন্দরের কাছে ওয়াজে গ্রামে। সৌদি নেতৃত্বে কোয়ালিশন দেশের হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে হামলা চালিয়ে থাকে। রবিবার ইয়েমেনের উত্তর পশ্চিমাঞ্চলের বানি জেলা গ্রামে বাসিন্দারা ও চিকিৎসা কর্মীরা বলেছেন, সৌদি নেতৃত্বে হেলিকপ্টার হামলায় 25 জন অসামরিক ব্যক্তি নিহত হয়।
আজকের অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডলোরেস ডেভিস, প্রকৌশলীর ভূমিকা ছিলেন স্কিপ সেস্ক। যারা এতক্ষণ আমাদের এই অনুষ্ঠান শুনলেন তাদের সবাইকে ধন্যবাদ, আর আগামীকাল আমাদের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে বিদায় চাইছি। আমি আহসানুল হক, সবাই নিরাপদে থাকুন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.